রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। উম্মাহাতুল মুমিনিন সিরিজের আজকের পর্বে আমরা জানব উম্মুল মুমিনিন উম্মুল মাসাকিন জাইনাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু আনহা এর জীবনী। জাইনাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু আনহা প্রচুর দান খয়রাত করতেন, এ কারণে তাকে বলা হয়ে থাকে উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম স্ত্রী। সাউদা, আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহুন্নার পর জীবিত স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। জাইনাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু আনহার পিতার নাম খুজাইমা ইবনুল হারিস ইবনে আবদুল্লাহ বিন আমর ইবনে আবদে মানাফ ইবনে হিলাল ইবনে আমর বিন সাসা আল হিলালিয়া। জাইনাব ছিলেন হাওয়াজিন গোত্রের বনু বকর শাখার সদস্য, সুতরাং তিনি কুরাইশি নারী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন প্রথম অকুরাইশি স্ত্রী। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যাদেরকে বিয়ে করেছিলেন তাদের মধ্যে শুধুমাত্র উম্মে সালামা এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা তারা ছিলেন কুরাইশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১১ জন স্ত্রীর মধ্যে ৪ জন ছিলেন আরব গোত্রের, যারা কুরাইশি ছিলেন না, আর একজন ছিলেন ইহুদি গোত্র থেকে ধর্মান্তরিত মুসলিমা, তিনি হচ্ছেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। সুতরাং সহজ কথায় বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১১ জন স্ত্রীর মধ্যে ৬ জন ছিলেন কুরাইশি, আর ৪ জন ছিলেন বিভিন্ন আরব গোত্রের, আর ১ জন ছিলেন ইহুদি গোত্রের। জাইনাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম হিন্দ বিনতে আউফ। হিন্দ বিনতে আউফকে বলা হয়ে থাকে ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি। নিঃসন্দেহে নামটি বেশ কৌতূহল উদ্দীপক। এ ধরনের নামকরণের কারণ কী? হিন্দ বিনতে আউফ রাদিয়াল্লাহু আনহা তিনি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সুতরাং জীবনের বিভিন্ন সময়ে ৩ জন ভিন্ন ভিন্ন স্বামীর অধীনে ছিলেন তিনি। তাদের থেকে তিনি মোট ৬ জন কন্যা সন্তানের মা হওয়ার সৌভাগ্য অর্জন করেন। সেই ৬ মেয়ের মধ্যে প্রথম স্বামীর কাছ থেকে পেয়েছিলেন ১জন কন্যা, দ্বিতীয় স্বামীর কাছ থেকে ৩জন এবং তৃতীয় স্বামীর কাছ থেকে ২জন কন্যা সন্তান লাভ করেছিলেন তিনি। যেহেতু হিন্দ বিনতে আউফকে ঐতিহাসিকরা বলেন ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি, তাহলে চলুন দেখা যাক কাদের কাছে তিনি নিজের মেয়েদেরকে বিয়ে দিয়েছিলেন, কারা ছিলেন তার মেয়েদের স্বামী। হিন্দ বিনতে আউফের ৬ মেয়ের মধ্যে ২জন উম্মুল মুমিনিন হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তাদের একজন হচ্ছেন জাইনাব বিনতু খুজাইমা, আরেকজন হচ্ছেন মাইমুনা বিনতুল হারিস। সুতরাং নাম থেকে আমরা বুঝতে পারছি জাইনাব এবং মাইমুনা রাদিয়াল্লাহু আনহুমা তাদের পিতা ছিলেন ভিন্ন ব্যক্তি, সুতরাং তারা ছিলেন বৈপিত্রীয় বোন। জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা বেশি দিন হায়াত পাননি। একটি মত অনুসারে তিনি মাত্র ৮ মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংসার করতে পেরেছিলেন, এরপর তিনি ইন্তেকাল করেন। যেহেতু দুই বোনকে একই সময়ে স্ত্রী হিসেবে গ্রহণ করা বৈধ নয়, এ কারণে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষের দিকে সর্বশেষ তিনি যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার বৈপিত্রীয় বোন। সুতরাং মাইমুনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছিল জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে। এভাবে নিজের দুই মেয়েকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ে দিতে পারা, এটা নিঃসন্দেহে হিন্দ বিনতে আউফের জন্য ছিল একটি অসাধারণ অর্জন এবং সম্মানের বিষয়। শুধু এইটুকু তথ্য থেকেই বোঝা যায় তিনি কেন ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি নামে খ্যাত। কিন্তু এখানেই শেষ নয়, তার অন্যান্য মেয়েদের স্বামী কারা ছিলেন সে বিষয়টাও শোনা দরকার। হিন্দের আরেক কন্যা উম্মুল ফাজল লুবাবা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। উম্মুল ফাজল লুবাবা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী তৃতীয় নারী। উম্মুল ফাজল ছিলেন আরেকজন বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাসের মা। হিন্দের আরেক মেয়ে লুবাবা আস-সুগরার বিয়ে হয়েছিল খালিদ বিন ওয়ালিদের পিতা ওয়ালিদ বিন মুগিরার সাথে। সুতরাং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মা ছিলেন এই লুবাবা আস-সুগরা। হিন্দের আরেক মেয়ে তিনি বিখ্যাত সাহাবিয়াত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা। জীবনের বিভিন্ন পর্যায়ে আসমা বিনতে উমাইস ৩জন মহান সাহাবির স্ত্রী ছিলেন। প্রথমে তিনি ছিলেন জাফর বিন আবি তালিবের স্ত্রী, আর জাফরের মৃত্যুর পর তার বিয়ে হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর আসমার বিয়ে হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। হিন্দের আরেক মেয়ে তার নাম সালামা বিনতে উমাইস। সালামাকে বিয়ে দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবের সাথে। তাদের দুজনের থেকে একটি মেয়ে হয়েছিল এবং সেই মেয়েটির নাম উমামা। তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। সুতরাং এই তথ্য থেকে আমরা বুঝতে পারছি হিন্দ বিনতে আউফকে কেন ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি বলে ডাকা হয়ে থাকে। যারা তার মেয়েদের জামাতা ছিলেন তাদের মধ্যে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হামজা বিন আব্দুল মুত্তালিব, আবু বকর, জাফর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের পর্বে আমরা যাকে নিয়ে আলোচনা করছি সেই জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হিন্দ বিনতে আউফের বড় মেয়ে। এবারে আসুন জানা যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগে জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার জীবনী সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগে জাইনাব বিনতে খুজাইমার একাধিক বিয়ে হয়েছিল। রাসূলের সাথে বিয়ের আগে কারা জাইনাবের স্বামী ছিলেন এ ব্যাপারে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। ঐতিহাসিকদের মধ্যে ইমাম জুহরি, ইবনুল আসির এবং ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লার মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগে জাইনাবের স্বামী ছিলেন রাসূলের ফুফাতো ভাই আবদুল্লাহ বিন জাহাস। আমরা জানি আবদুল্লাহ বিন জাহাস উহুদ যুদ্ধে শাহাদত বরণ করেন। এই যুদ্ধে কাফিররা আবদুল্লাহ বিন জাহাসের নাক কান কেটে অঙ্গহানি করেছিল, লাশ বিকৃত করেছিল। বলা হয়ে থাকে আবদুল্লাহ বিন জাহাসের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন জাইনাব বিনতে খুজাইমাকে। কিন্তু অন্যান্য ঐতিহাসিকরা এই তথ্য সমর্থন করেননি। তাদের মতে জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার প্রথম বিয়ে হয়েছিল তুফাইল বিন হারিসের সাথে। পরবর্তীতে তুফাইল তাকে তালাক দেন এবং এই তুফাইল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর সম্পর্কীয় চাচাতো ভাই। পরবর্তীতে জাইনাব বিনতে খুজাইমার বিয়ে হয় তুফাইলের ভাই উবাইদা ইবনুল হারিসের সাথে। উবাইদা ইবনুল হারিস বদর যুদ্ধে আহত হন। পরবর্তীতে যুদ্ধ শেষে মদিনায় ফেরার পথে সাফরা নামক স্থানে সেই বিশিষ্ট সাহাবি শাহাদাত বরণ করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব বিনতে খুজাইমাকে বিয়ে করেন তৃতীয় হিজরির রমাদান মাসে। এই বিয়ে হয়েছিল হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার কয়েক সপ্তাহ পরে। ইবনে কুতাইবা রাহিমাহুল্লাহ বলেছেন হাফসা এবং জাইনাবের মাঝে বিয়ের ব্যবধান ছিল মাত্র 20 দিন। এই তথ্য অনুসারেই ঐতিহাসিকদের মধ্যে অনেকেই বলেছেন জাইনাব বিনতে খুজাইমা আবদুল্লাহ বিন জাহাসের স্ত্রী ছিলেন না, কারণ আবদুল্লাহ বিন জাহাস শাহাদত বরণ করেছেন উহুদ যুদ্ধে, আর উহুদের যুদ্ধ হয়েছিল তৃতীয় হিজরির শাওয়াল মাসে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জাইনাব বিনতে খুজাইমার বিয়ে হয়েছিল এর আগে, অর্থাৎ তৃতীয় হিজরির রমাদান মাসে, যখন কিনা আবদুল্লাহ বিন জাহাস জীবিত ছিলেন। কাজেই উম্মুল মুমিনিন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা যদি আবদুল্লাহ বিন জাহাসের স্ত্রী হতেন তাহলে সেই সময় রাসূলের সাথে বিয়ে হওয়ার কোনো সুযোগ ছিল না। তবে যেটাই হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন তখন জাইনাব ছিলেন একজন বিধবা নারী। জাইনাব বিনতে খুজাইমাকে বিয়ে করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা নারীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করলেন সাহাবীদেরকে। জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের কিছু হিকমত নিয়ে আমরা একটু পরেই আলোচনা করছি। তবে তার আগে আসুন জেনে নেই আমাদের মা উম্মুল মুমিনিন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে। জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন খুবই দানশীল। জাহিলি যুগ থেকেই, ইসলামপূর্ব যুগ থেকেই তিনি প্রচুর দান সৎকার করতেন, গরিব দুঃখীদের সাহায্য করতেন, তাদেরকে খাবার খাওয়াতেন। এ কারণে তাকে ডাকা হতো উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা। ইসলাম গ্রহণের পর তার এই গুণ, এই বৈশিষ্ট্য অর্থাৎ দানশীলতা আরও বেড়ে যায়। আসহাবে সুফা বা মসজিদে নববীর বারান্দায় আশ্রয় নেওয়া দরিদ্র সাহাবিদের জন্য অকাতরে অর্থ খরচ করতেন আমাদের মা উম্মুল মুমিনিন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। ইসলামের একটি বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম মানুষের ভালো গুণগুলোকে শনাক্ত করে এবং সেগুলোকে বিকশিত হওয়ার উপায় করে দেয়। অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যদি ইসলাম গ্রহণের আগে থেকেই কোনো ভালো গুণ থাকে তাহলে ইসলাম গ্রহণের পর সেগুলো আরও বিকশিত হবে। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাসু মাআদিনু কামাআদিনিল ফিদদাতি ওয়াজ-যাহাবি খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকূহু। মানুষ স্বর্ণরূপের খনির মতো, যারা জাহিলিয়াতে উত্তম তারা ইসলামে উত্তম হবে যদি তারা এই দিনকে বুঝতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের কয়েক মাস পরেই অসুস্থ হয়ে যান জাইনাব রাদিয়াল্লাহু আনহা। এই অসুস্থতা থেকে তিনি আর সুস্থ হতে পারেননি। একটি মত অনুসারে রাসূলের সাথে মাত্র 8 মাস সংসার করতে পেরেছিলেন তিনি। এরপর চতুর্থ হিজরির রবিউস সানি মাসে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে আমাদের মা জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার বয়স হয়েছিল 30 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় শুধুমাত্র দুইজন উম্মুল মুমিনিন ইন্তেকাল করেছিলেন। তাদের একজন ছিলেন খাদিজা এবং আরেকজন হচ্ছেন জাইনাব বিনতে খুজাইমা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের সময় আল্লাহ তাআলা জানাজার সালাতের বিধান প্রদান করেননি, তাই তখন জানাজার সালাত পড়া হয়নি। এরপর যখন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার জানাজা পড়িয়েছিলেন। জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একমাত্র উম্মুল মুমিনিন যার জানাজার সালাত স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়েছেন। নিঃসন্দেহে এটা ছিল জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার জন্য একটি বিরাট সৌভাগ্য এবং সম্মানের বিষয়। আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যান। জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করা হয়েছিল মদিনার বাকি গোরস্থানে, যেখানে পরবর্তীতে অন্যান্য উম্মুল মুমিনিনদেরকেও দাফন করা হয়েছে। জাইনাব বিনতে খুজাইমা ছিলেন বাকি গোরস্থানে দাফনকৃত প্রথম উম্মুল মুমিনিন। পরবর্তীতে আরও আটজন উম্মুল মুমিনিনকে সেখানে দাফন করা হয়। উম্মুল মুমিনিনদের মধ্যে খাদিজা বিনতে খুয়াইলিদ এবং মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহুমা, তারা দুজন সমাহিত আছেন মক্কায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কায় সমাহিত আছেন কারণ তিনি হিজরতের পূর্বেই ইন্তেকাল করেছেন। আর মাইমুনা রাদিয়াল্লাহু আনহা কেন মক্কায় সমাহিত আছেন, এটা তার জীবনী আলোচনায় বিস্তারিত আসবে ইনশাআল্লাহ। জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা যেহেতু মাত্র অল্প কয়েক মাস আল্লাহ রাসূলের সাথে সংসার করতে পেরেছিলেন, এ কারণে তার সম্পর্কে খুব বেশি বর্ণনা পাওয়া যায় না। এই কারণে এই আলোচনার বাকি অংশে আমরা একটি পরিশিষ্ট সংযোজন করেছি, যেখানে জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের কিছু হিকমত নিয়ে আমরা আলোচনা করছি। এই বিয়ের কিছু হিকমতের মধ্যে রয়েছে, প্রথমত, ইসলামের জন্য জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার যে ত্যাগ এবং সংগ্রামী জীবন, সেটা পুরস্কৃত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের মাধ্যমে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার মাধ্যমে তিনি দুনিয়া এবং আখিরাতের সৌভাগ্য পেয়েছেন। জান্নাতেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে একজন হবেন। এই বিয়ের দ্বিতীয় হিকমত হচ্ছে বিধবা নারীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করা। স্বামীর মৃত্যু মানে একজন নারীর মাথায় আকাশ ভেঙে পড়া, মহা বিপদের সামনে উপস্থিত হওয়া। এটা তৎকালীন আরব সমাজে কিংবা তারও আগে সেই জাহিলি সমাজে যেভাবে সত্য, এমনকি আধুনিক এই বর্তমান যুগেও এটা সত্য। বিধবা নারীদের ভোগান্তির কোনো অন্ত থাকে না। এই বর্তমান যুগেও পৃথিবীর অন্যান্য ধর্মে কিংবা সংস্কৃতিতে বিধবা নারীদের সাথে যেই ধরনের আচরণ করা হয় সেটা খুবই দুঃখজনক। মানবজাতি জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে বহুদূর এগিয়ে গেলেও বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীদের প্রতি আচরণ এবং মানসিকতার খুব বেশি উন্নতি হয়নি। জাতিসংঘের একটি সমীক্ষা অনুসারে বর্তমান পৃথিবীতে প্রায় 28 কোটি নারী বিধবা রয়েছেন বলে জানা যায়, যাদের মধ্যে প্রতি 10 জনে একজন বাস করছেন চরম দারিদ্র সীমার নিচে এবং অধিকাংশ নারী তাদের আয় রোজগার কিংবা উপার্জনের কোনো ব্যবস্থা নেই। অতীতের মতো বর্তমানেও বিধবা নারীদেরকে অপয়া বা অস্পৃশ্য কিংবা অলক্ষণে মনে করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতে বিধবা নারীদের স্থান হয় না, তাদেরকে স্বামীর উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হয়, ফলে বাধ্য হয়ে তারা পিতার সংসারে কিংবা ভাই বা অন্যান্য আত্মীয় স্বজনের আশ্রয়ে চলে আসেন। পোশাক আশাক, চলাফেরা এবং খাওয়া দাওয়া বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে নানা ধরনের বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয়। অন্যান্য ধর্মগুলোতে বিধবা নারীদের অধিকার কী সেই দিকে তাকালে দেখা যায়, ইহুদি খ্রিস্টানদের বিকৃত ধর্মগ্রন্থে বিধবা নারীদেরকে মিরাসি সম্পদ বা উত্তরাধিকারী সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। আর ইহুদি সমাজে অর্থাৎ ইসরায়েলি সমাজে বিধবা নারীদেরকে সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত ধরা হয়ে থাকে। আর হিন্দু ধর্মে বিধবা নারীদের তো বেঁচে থাকারই কোনো অধিকার ছিল না, স্বামীর মৃত্যুর পর স্বামীর সাথে একই চিতায় আগুনে পুড়িয়ে মারা হতো তাদেরকে। অবশেষে 1829 সালে আইনের মাধ্যমে বন্ধ করা হয়েছে এই সতীদাহ প্রথা। তবে ঐতিহাসিক সত্য হচ্ছে, শুধুমাত্র ইংরেজদের মাধ্যমে সেই 1829 সালে নয়, বরং তারও আগে মুঘল শাসনামলে মুসলিম শাসকরা এই সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছেন। যদিও সেই সব মুঘল শাসকদের কথা তেমন প্রচার হয় না, এর অন্যতম কারণ হচ্ছে ঐতিহাসিকদের মধ্যে হিন্দুত্ববাদের প্রভাব। মুঘল সম্রাট হুমায়ুন সর্বপ্রথম সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজকীয় আদেশ জারি করেন। এরই ধারাবাহিকতায় এই আদেশ জারি ছিল সম্রাট আকবরের সময়ে, এমনকি সম্রাট শাহজাহানের সময়েও। সম্রাট শাহজাহানের সময়ে যেসব হিন্দু নারীদের শিশু সন্তান ছিল, যদি তারা বিধবা হয়ে যেতেন তাদেরকে কোনোভাবেই আগুনে পুড়িয়ে মরতে দেওয়া হতো না। আর মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহিমাহুল্লাহ, তিনি সমস্ত ভারতবর্ষে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন 1664 সালে। তবে মূল বিষয় হচ্ছে, আইনের মাধ্যমে কোনো একটি প্রথা বিলুপ্ত করা গেলেও যদি মানুষের মানসিকতা না বদলায় তাহলে সেই সব নারীদের ভাগ্যের খুব একটা পরিবর্তন হয় না। যে কারণে একটি পরিসংখ্যান থেকে দেখা যায়, 1943 থেকে 1987 এই সময়কালে 44 বছরের মধ্যে ভারতে সতীদাহ কিংবা সতীদাহের চেষ্টা হয়েছে এরকম 30টি ঘটনা পাওয়া যায়। এইসব তথ্য উপাত্ত উল্লেখের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিধবা নারীদের জীবনে যেসব দুঃখ দুর্দশা চলে আসে তার কিছু সামান্য চিত্র বোঝার চেষ্টা করা। যদি অন্যান্য অধিকার থেকে একজন বিধবা নারী বঞ্চিত নাও হন, তবুও স্বামীর মৃত্যুর পর নিঃসন্দেহে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একাকী জীবনে মানসিক অবসাদ তাদেরকে গ্রাস করে নেয়, জীবন থেকে আনন্দ হারিয়ে যায় এবং ধীরে ধীরে এভাবেই তারা মৃত্যুর দিকে ঢলে পড়েন। এই অবস্থা থেকে মুক্তির উপায় বাতিল দিয়েছে ইসলাম। অন্যান্য ধর্মে এবং সভ্যতায় যেখানে বিধবা নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং জুলুম করা হয়েছে, সেখানে আল্লাহ তাআলা বিধবা নারীদেরকে বিয়ের ব্যবস্থা করে দিতে উৎসাহিত করেছেন কোরআনের আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ান কিহুল আয়া আমা মিনকুম, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও। এখানে আয়ামা শব্দের মাধ্যমে কাদেরকে বোঝানো হয়েছে? আয়ামা এই শব্দটি আইয়িম শব্দের বহুবচন, আর আইয়িম এমন মহিলাদেরকে বলা হয় যাদের স্বামী নেই। এর মধ্যে কুমারী, বিধবা এবং তালাকপ্রাপ্তা সবাই সামিল। এমনকি সেই সব পুরুষদেরকেও শব্দগতভাবে এই আইয়িম শব্দের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যাদের স্ত্রী নেই। তবে প্রাচীন আরব সমাজে অধিকাংশ ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হতো নারীদের ক্ষেত্রে। তাফসিরকারদের মতে এই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা কুমারী নারীদের তুলনায় বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীদের কথাই আগে বুঝিয়েছেন। কারণ স্বাভাবিকভাবেই কুমারী নারীদেরকে বিবাহ করতে কেউই আপত্তি করে না, তাদেরকে বিয়ে করিয়ে দেওয়া এটা কঠিন কোনো ব্যাপার নয়। কিন্তু বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীদেরকে সাধারণত কেউই বিয়ে করতে চায় না। এ কারণেই তাদেরকে বিয়ের ব্যাপারে উৎসাহ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ান কিহুল আয়া আমা মিনকুম, অর্থাৎ যেসব নারীদের স্বামী নেই তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। এই আয়াতে কুমারী নারীদের তুলনায় বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীদের কথা আগে বোঝানো হয়েছে। এই ক্রমধারার পক্ষে কোরআনের অন্যত্র আরেকটি দলিল পাওয়া যায়। গত পর্বে আমরা ইলার ঘটনা আলোচনা করেছিলাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ঘটনার কারণে তার স্ত্রীদের উপরে মনঃক্ষুণ্ণ হয়েছিলেন এবং তাদের থেকে এক মাস পৃথক ছিলেন। সেই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে তাদের পরিবর্তে রাসূলকে আরও উত্তম স্ত্রী দিতে পারেন। সেখানে আয়াতে আল্লাহ তাআলা সেই উত্তম স্ত্রীদের কয়েকটি গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সেই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা ওইসব নারীদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন, তারা হবেন সাইয়িবাতি ওয়া আবকারা, অর্থাৎ অকুমারী এবং কুমারী। সেই আয়াতেও কুমারী নারীদের আগে আল্লাহ তাআলা অকুমারী নারীদের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ যারা তালাকপ্রাপ্তা কিংবা বিধবা। সুতরাং কোরআনের দৃষ্টিতে কোনো নারীর পূর্বে বিবাহিত থাকা এটা নিন্দনীয় কোনো বিষয় নয়। আর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া কেউই কুমারী ছিলেন না। বাকি স্ত্রীদের মধ্যে জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন তালাকপ্রাপ্তা, আর বাকি সবাই ছিলেন বিধবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবা নারীদেরকে বিয়ে করে সামাজিকভাবে উত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন বিধবা নারী শুধুমাত্র অর্থনৈতিক ভরণ পোষণের প্রয়োজন হয় বিষয়টি এরকম নয়, বরং শারীরিক এবং মানসিক প্রয়োজনও আছে। এ কারণে একজন বিধবা নারীকে সাহায্য করার সর্বোত্তম উপায় হচ্ছে তাদেরকে বিয়ে করা, বিয়ের ব্যবস্থা করা। উহুদ যুদ্ধে প্রায় 70 জন সাহাবি শহীদ হন, ফলে বিধবা হয়ে যান তাদের স্ত্রীরা, এতিম হয়ে যায় তাদের সন্তানরা। উহুদ যুদ্ধের পর শহীদ সাহাবিদের বিধবা স্ত্রীরা এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাদের দুঃখ কষ্ট দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই মহিলাদের অন্তরে স্বামীর প্রতি বিশেষ ভালোবাসা থাকে, এই অভাব অন্য কোনো কিছু দিয়ে দূর হয় না। সুতরাং একজন বিধবা নারীকে যতই অর্থনৈতিক ভরণ পোষণ, টাকা পয়সা দিয়ে সাহায্য করা হোক না কেন, স্বামীর অভাব কিছুতেই দূর হওয়ার নয়। তাই সাহাবিদের মধ্যে যদি কেউ কোনো বিধবা কিংবা তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাজকে সমর্থন করতেন, প্রশংসা করতেন। উহুদ যুদ্ধের পর উহুদের বিধবা নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা বিয়ে করে নেন। উহুদ যুদ্ধে জাবির রাদিয়াল্লাহু আনহুর পিতা শহীদ হয়েছিলেন। তখন জাবির রাদিয়াল্লাহু আনহু তার ছোট বোনদেরকে দেখাশোনা করার জন্য একজন তালাকপ্রাপ্ত মহিলাকে বিয়ে করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবিরের সেই কাজকে প্রশংসা করেছিলেন। এর পাশাপাশি সামাজিকভাবে যদি বিধবা নারীদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষেত্রেও সাহাবিদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আও আল কাঈমিল লাইলা সাঈমিন নাহার। বিধবা এবং মিসকিনদের জন্য খাদ্য জোগাড়ে প্রচেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো, অথবা রাতে কিয়ামকারীর মতো এবং দিনে সিয়ামকারীর মতো। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল এটা, তিনি যদি কোনো বিধবা কিংবা অভাবীর সাথে পথ চলতেন তাহলে তাদের অভাব দূর করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে তার চাচা আবু তালিব বলেছিলেন, তিনি শুভ্র, তার চেহারার ওসিলায় বৃষ্টি প্রার্থনা করা হয়, আর তিনি এতিমদের খাবার পরিবেশনকারী আর বিধবাদের তত্ত্বাবধায়ক বা তাদের দেখাশোনাকারী। এই আদর্শ অনুসরণ করে পরবর্তীতে খলিফারাও রাষ্ট্রীয়ভাবে বিধবা নারীদের ভরণ পোষণের এবং তাদের অভাব দূর করার ব্যবস্থা গ্রহণ করেছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন, অর্থাৎ যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আমি ইরাকের বিধবা নারীদের এমনভাবে সচ্ছলতার ব্যবস্থা করে দেব যে এরপর তাদেরকে আর কারও মুখাপেক্ষী হতে হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে ইরাক ছিল ইসলামী খিলাফতের সবচেয়ে দূরবর্তী অঞ্চল। এ কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই স্থানের কথা উল্লেখ করে বলেছেন, যদি আগামী বছর পর্যন্ত আমি বেঁচে থাকি তাহলে সবচেয়ে দূরবর্তী অঞ্চলের বিধবা নারীদেরকেও ভরণ পোষণের ব্যবস্থা করে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী রাষ্ট্র থেকে বিধবা ভাতা চালু করেছিলেন। ইসলামে বিধবা নারীদেরকে যেসব অধিকার দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, প্রথমত, বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করার সুযোগ। আল্লাহ তাআলা বলেন,
والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير।
তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুবরণ করে তাদের স্ত্রীদের কর্তব্য হলো 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করা বা ইদ্দত পালন করা। এরপর যখন ইদ্দত পূরণ করে নেবে তখন তারা নিজেদের ব্যাপারে বিধিমতো ব্যবস্থা নিলে তাতে কোনো পাপ নেই। অর্থাৎ ইদ্দত পূরণ হয়ে যাওয়ার পর যদি তারা পছন্দ অনুযায়ী কোনো পুরুষকে বিয়ে করে নেন এতে কোনো নিষেধাজ্ঞা নেই। সামাজিকভাবে আমরা দেখি সমাজে কোনো পুরুষের স্ত্রী মারা গেলে সেই পুরুষকে পরিবারের লোকেরাই বিয়ের ব্যবস্থা করে দেন, কিন্তু নারীদের ক্ষেত্রে এই ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয় না। অনেক ক্ষেত্রে এটাকে খারাপ চোখে দেখা হয়, কিন্তু এক্ষেত্রে স্মরণ রাখতে হবে আল্লাহ তাআলা যে বিষয়কে বৈধ করেছেন, হালাল করেছেন, সেটা সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে হারাম বানিয়ে নেওয়া চরম মূর্খতাপূর্ণ কাজ। একজন বিধবা নারী যদি যুবতী হন এবং তার বিভিন্ন আচরণে বিয়ের চাহিদা প্রকাশ পায়, কিংবা বিয়ে না করলে ফিতনার আশঙ্কা থাকে অথবা খাওয়া পড়ার কষ্ট থাকে, কিংবা এমন দারিদ্রের ভয় থাকে যেই দারিদ্রের কারণে দীন ধর্ম এবং সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা আছে, এই ধরনের বিধবা নারীদের জন্য দ্বিতীয় বিয়ে করাও বাধ্যতামূলক। সর্বোপরি স্বামী স্ত্রীর মধ্যে এই যে সম্পর্ক, এই সম্পর্ককে আল্লাহ তাআলা কোরআনে একে অন্যের লেবাস বা পোশাক হিসেবে উল্লেখ করেছেন। তাই কোনো একজন নারী বিধবা হওয়ার পর যখন আবার বিয়ে করেন তখন তিনি নিজেকে সেই পোশাকে আবৃত করে নেওয়ার মতো নিজের জীবনকে সব দিক থেকে নিরাপত্তার চাদরে আবৃত করে নেন। বিধবা নারীদের অন্যান্য অধিকারের মধ্যে রয়েছে নির্ধারিত সময় পর্যন্ত ইদ্দত পালনের অধিকার, সম্পত্তির অধিকার, এতিম সন্তানের ভরণ পোষণ পাওয়ার অধিকার। অর্থাৎ একজন নারী যখন বিধবা হয়ে যান তখন সেই সন্তানের পিতার অবর্তমানে দাদা হবেন সেই সন্তানের অভিভাবক। এভাবে ইসলামে বিভিন্ন স্তরের বিভিন্ন রকমের ব্যবস্থার মাধ্যমে বিধবা নারীদের সামগ্রিক প্রয়োজন পূরণের ব্যবস্থাপনা রাখা হয়েছে। এর মধ্যে সর্বোত্তম ব্যবস্থা হচ্ছে একজন বিধবা নারীকে পুনরায় বিয়ের ব্যবস্থা করে দেওয়া। এরপরেও কোনো নারী যদি স্বেচ্ছায় বিয়ে করতে না চান, যেমন সন্তান প্রতিপালন কিংবা অন্য কোনো কারণে, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে তার সবর এবং ধৈর্যের জন্য পুরস্কৃত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বংশীয় মর্যাদা এবং সৌন্দর্য থাকার পরেও যেই বিধবা নারী নিজেকে বিরত রাখে তার এতিম সন্তানদের লালন পালনের জন্য এবং সন্তান প্রতিপালন করতে গিয়ে তার চেহারায় দাগ পড়ে যায়, আমি এবং সেই বিধবা নারী পরকালে এভাবে থাকব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা এই দুই আঙ্গুলি দিয়ে ইশারা করে দেখান। যদিও ইসলামে বিধবা নারীদেরকে অবিবাহিত থাকতে নিরুৎসাহিত করা হয়েছে, এরপরেও কোনো নারী যদি তার সন্তানদের কথা ভেবে স্বেচ্ছায় অবিবাহিত থাকতে চান এবং এই কারণে দুঃখ কষ্ট সহ্য করেন, সবর করেন, তাহলে আখিরাতে তার জন্য বিরাট পুরস্কারের কথা ঘোষিত হয়েছে এই হাদিসের মাধ্যমে। এই আমলের কারণে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করবেন আখিরাতে। প্রিয় শ্রোতা, এতটুকুই ছিল আমাদের আজকের পর্বের আলোচনা। আলোচনার শেষ অংশ ছিল জায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার জীবনী আলোচনার বর্ধিত অংশ, যেখানে আমরা জানলাম বিধবা নারীদের অধিকার সম্পর্কে। সুতরাং আমরা যা শুনলাম আসুন তা নিয়ে ভাবি, চিন্তা করি। বর্তমান যুগে যারা নারী অধিকারের কথা বলে তারা যদি ইসলামে দেওয়া বিধবা নারীদের অন্তত এতটুকু অধিকার আদায় করার ব্যবস্থা করতে পারত, তাহলে নিঃসন্দেহে বহু নারীদের ভোগান্তি এবং কষ্ট দূর হতো। কিন্তু পৃথিবীর মুসলিম দেশগুলোর অধিকাংশ জায়গায় সামগ্রিকভাবে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় নারীরা ইসলামে দেওয়া এইসব অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যদিও পারিবারিক বিধানের ক্ষেত্রে কিছু ইসলামী আইনকানুন কার্যকর আছে, কিন্তু সামগ্রিকভাবে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম নেই। যদিও অনেকে বলে থাকেন পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া আইন ইসলামী শরিয়া কার্যকর না থাকার কারণেই নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।